বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 31 মে, 17 জ্যৈষ্ঠ এবং ফার্সি 10 খরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে ইহুদিবাদী ইসরায়েলে আরব আমিরাতের দূতাবাস স্থাপন এবং সৌদি আরবের কৌশলী অবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া জেলাগুলোতে লকডাউন জারির নির্দেশনা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক কাজ রয়েছে পত্র পত্রিকার পাতা নিয়ে সাজানো অনুষ্ঠান কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান বলেছে আদিবাসী শিশুদের গণহত্যার ইতিহাস নিয়ে অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলা কানাডার মুখে শোভা পায় না। ফিলিস্তিনের হামাস গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দিলেন সংগঠনের একজন নেতা। বাংলাদেশের গণমুখী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়েছেন। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজ্যের সঙ্গে অত্যন্ত নির্দয় আচরণ করছেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন আদিবাসী শিশুদের গণহত্যা কানাডার ইতিহাসের এক মানবিক ট্র্যাজেডি। তাদের ইতিহাসে এ ধরনের ঘটনা থাকার পরও তারা নির্লজ্জভাবে অন্যের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলে। আজ এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খাতিবজাদে আরও বলেন, কানাডায় আদিবাসী শিশুদের গণকবরের সন্ধান পাওয়ার ঘটনায় ইরান সমবেদনা জানাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজেকে মানবাধিকারের রক্ষক হিসেবে তুলে ধরার আগে কানাডার উচিত প্রতিবার নিজের এ ধরনের ঘৃণ্য ইতিহাসের কথা স্মরণ করা। সম্প্রতি কানাডার সাবেক একটি আবাসিক স্কুল থেকে 215টি শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকায় এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল নিজের ধ্বংস অনিবার্য জেনেই বারবার ইরানকে হুমকি দিচ্ছে। তিনি ইয়েমেনের বার্তা সংস্থা আল মাসিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ইসরায়েলের ধ্বংসের দিন ঘনিয়ে এসেছে।
জেনারেল শেকারচি বলেন, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ বলে বেড়ায় তার হামলার লক্ষ্যবস্তুর দিক দিয়ে ইরান অগ্রাধিকার পাচ্ছে। নিজের দুর্বলতা উপলব্ধি করা ও নিজের ধ্বংস সম্পর্কে পূর্বাভাস পাওয়ার কারণেই একের পর এক পরাজয় সত্ত্বেও ইসরায়েল এ ধরনের হুমকি দিচ্ছে। তিনি বলেন, মোসাদীয় শত্রুর এ ধরনের হুমকির বিন্দুমাত্র মূল্য ইরানের কাছে নেই, কারণ ইসরায়েল পরাজয়ের গ্লানি থেকে এমন চিৎকার ধ্বনি দিচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, দুঃখজনকভাবে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের কিছু পদলেহী সরকার তাদের জনগণের বিরোধিতা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের একজন পলিটব্যুরো নেতা। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার পর গাজার রকেট নির্মাণ কারখানাগুলো আবার চালু হয়েছে। হামাস নেতা ফাতনি হামাদ রোববার গাজায় এই ঘোষণা দিয়ে বলেন, বাইতুল মোকাদ্দাস ও আলাক্সাই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দমন অভিযান রুখে দিতে আমাদের কারখানা এবং ওয়ার্কশপগুলোতে হাজার হাজার রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। চলতি মে মাসের গোড়ার দিকে আলাক্সা মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিবাদ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা ১২ দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ইসলামী জেহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা খাদের আদনানকে আটক করেছে। রোববার সকালে জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুজ শহরের কাছে একটি সেনা চেকপোস্টে আদনানকে আটক করা হয়। ইসলামী জেহাদ আন্দোলনের এই নেতার স্ত্রী উম্মে আব্দুর রহমান বার্তা সংস্থা কুৎসকে জানিয়েছেন, খাদের আদনান জেনিন প্রদেশের আরাবা শহরের নিজ বাসভবন থেকে ইসরায়েলি হামলায় শহীদ একজন ফিলিস্তিনির জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। জানাজা থেকে ফেরার পথে চেকপোস্টে তার গাড়ি থামিয়ে তাকে ধরে নিয়ে যায় ইহুদিবাদী সেনারা। এই নিয়ে বহুবার ইসলামী জিহাদ আন্দোলনের এই নেতাকে আটক করল ইহুদিবাদী সেনারা। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে বিনা বিচারে ও বিনা চার্জশিটে দীর্ঘদিন ইসরায়েলি কারাগারে ফেলে রাখা হয়েছে। সর্বশেষ তাকে আড়াই বছর আগে আটক করা হয়েছিল। সে সময় তিনি নিজের বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে টানা ৫৭ দিন অনশন ধর্মঘট করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে ২৫ এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে। বাংলাদেশের গণমুখী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের গণমুখী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, একটা জাতিকে ধ্বংস করতে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা প্রয়োজন। দয়া করে এটি করবেন না। দরকার হলে শিক্ষার্থীরা দুই বা তিন শিফটে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তারপরও আগামীকালকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি একথা বলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, তখন ছাত্ররা প্রতিবাদ করে ন্যায্য কাজ করেছেন। গ্রেপ্তার হওয়া ৫৪ জন ছাত্র সহ সব ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ, তারাই উন্নত ভবিষ্যৎ দেখাতে পারে। তিনি বলেন, পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম উঠিয়ে নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না উনি কি ভুল করছেন। প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, জাতিকে একত্রিতভাবে উন্নতির পথে আসতে। প্রধানমন্ত্রীকে আমি অনেকবার বলেছি, সবাইকে ডাকেন, একত্রিত করেন, কিন্তু উনি ডাকেননি, তিনি সত্যকে ভয় পান। সভা শেষে ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের সামনে অবস্থান নেন। ওদিকে সেশন জট নিরসন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের টিকা দেওয়ার স্পষ্ট পরিকল্পনা দাবি করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও এই ব্যানার নিয়ে গতকাল রোববার ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট পরিকল্পনার দাবিতে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিটি খাটিয়া মিছিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে আমের জেলা বলে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ রোধে চালু হওয়া বিশেষ লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। আজ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তিনি বলেন, সোমবার রাত ১২টা থেকে ৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন থাকবে। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো নমুনায় চাঁপাইনবাবগঞ্জের ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩টি নমুনার মধ্যে নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন ও শিবগঞ্জে ২ জন। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ ধীরে ধীরে কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১৫৭৩৪টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৩১২৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল সংক্রমণের সংখ্যা ছিল ১৬৫৫৩৫। অন্যদিকে পশ্চিমবঙ্গে রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১১২৮৪ জন আক্রান্ত এবং একই সময়ে ১৪২ জনের মৃত্যু হয়েছে। রাজধানী কলকাতায় এ পর্যন্ত ৪৪২৮ জনের মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ প্রসঙ্গে তিনি আজ এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ প্রসঙ্গে তিনি আজ সোমবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
প্রতিশোধমূলক আচরণ এবং প্রতিশোধমূলক আচরণে কি ইতনা নির্দয় ইতনা নির্মম প্রাইম মিনিস্টার মানে নেহি দেখা হোম মিনিস্টার মানে নেহি দেখা জো মমতা কো খিলাফ মে হ্যায়
বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী অবস্থা নিয়ে গত শুক্রবার কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর ডাকা পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকা নিয়ে বিজেপির পক্ষ থেকে তীব্র সমালোচনা ও প্রচারণা চালানো হয়। একই সঙ্গে ওই ঘটনার পরপরই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী আজ ওই ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার হন। অন্যদিকে আজ একই ইস্যুতে সংবাদ সম্মেলন করে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দিল্লির বদলির নির্দেশ কি আইনসঙ্গত? মুখ্যমন্ত্রী তার চিঠিতে স্পষ্ট বলেছেন, ওই নির্দেশ বিধিসম্মত নয়, কোভিড পরিস্থিতিতে এমন পদক্ষেপ গ্রহণ করা ঠিক নয়, বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত চলছে বলেও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্তব্য করেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে যে প্রচণ্ড প্রতিরোধ ও পরাজয়ের মুখে পড়েছে তার জের ধরে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা শুরু করেছে ইসরায়েলের চেঞ্জ ব্লক। এ বিষয়ে ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী তারা একটি জোটবদ্ধ মন্ত্রিসভা গঠন করতে চেষ্টা চালাচ্ছেন। গত মার্চ মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নেতানিয়াহু ডানপন্থী ৩০টি আসনে বিজয়ী হয়েছে, তবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে প্রেসিডেন্ট রিভলিন মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদকে সরকার গঠনের নতুন দায়িত্ব দেন। লাপিদের দল ১২০ আসনের সংসদে ১৭টি আসন পেয়েছে। জোট সরকার গঠনের জন্য তিনিও ২৮ দিন সময় পাবেন এবং বুধবার রাতে সেই সময়সীমা শেষ হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিতে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই সমস্ত মানুষ ওয়াশিংটনে এসে সমবেত হন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করতে ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানান এবং তেল আবিব যে বর্ণবাদী নীতি অনুসরণ করছে তার নিন্দা করেন। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান দাবি করেন তারা। এছাড়া বর্ণবাদী ইসরায়েল সরকারকে যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে মার্কিন সরকার তাও বাতিল করার কথা বলেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে যুদ্ধাপরাধ করে যাচ্ছে তা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যেসব আইনজীবী কাজ করছেন তাদেরকে হয়রানি বন্ধ ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানান সমাবেশে যোগদানকারীরা। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে তাদের দূতাবাস উদ্বোধন করেছে। সম্প্রতি গাজা যুদ্ধে ওই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে যখন পরিবর্তন ঘটেছে তখন আমিরাতের এই উদ্যোগে অনেকে বিস্মিত। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে গতকাল দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে তাদের দূতাবাস উদ্বোধন করেছে। সংযুক্ত আরব আমিরাত প্রথম আরব দেশ যে কিনা 26 বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল। এর আগে 1996 সালে জর্দান ওয়াদি চুক্তির আওতায় ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এরপর গত 26 বছরে কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি, যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখেছে। গত প্রায় 8 মাস ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া চলে আসছিল। দুদেশের কর্মকর্তাদের মধ্যে আসা যাওয়া চলছিল। চলতি বছরের 1 মার্চ আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ খাজাকে তেল আবিবে পাঠানো হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত এমন সময় তেল আবিবে দূতাবাস উদ্বোধন করল যখন সাম্প্রতিক দিনগুলোতে, বিশেষ করে গাজা যুদ্ধের পর, এই অঞ্চলে রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন ঘটে গেছে। সম্প্রতি গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের 12 দিন ধরে তুমুল যুদ্ধ চলে। এই যুদ্ধে ইসরায়েল এত বেশি যুদ্ধাপরাধ করেছে যে জাতিসংঘের মানবাধিকার পরিষদ এক বিবৃতিতে এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ভয়াবহ যুদ্ধাপরাধ করলেও সংযুক্ত আরব আমিরাত 2 শব্দটিও করেনি, বরং যুদ্ধবিরতির 8 দিন পর তারা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেল আবিবে দূতাবাস উদ্বোধন করল। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধের মাত্রা এত বেশি ছিল যে সৌদি আরব সহ আরও কয়েকটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি ইসরায়েলের সাথে রিয়াদের গোপন সম্পর্ক বজায় থাকলেও এই মুহূর্তে এই সম্পর্ককে আরও উন্নয়নের বিষয়টিকে প্রকাশ্যে আনা থেকেও সৌদি আরব বিরত থাকে। পর্যবেক্ষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয় এই দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্য আরব দেশগুলোর তুলনায় অগ্রগামী, এমনকি তারা আরব পরিচিতিকেও আমলে নিচ্ছে না। এর ফলে দেশটির সরকার অভ্যন্তরীণভাবে যেমন ব্যাপক চাপের মুখে পড়বে, তেমনি আরব বিশ্বেও তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের যেসব জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেখানে লকডাউন কার্যকর করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণ যাতে সারা দেশে ছড়িয়ে না পড়ে সেজন্য এরকম কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের যেসব জেলায় কোভিড এর সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেখানে লকডাউন কার্যকর করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের জানান,
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ থাকবে যে সমস্ত জেলায় কোভিড এর সংক্রমণ ঊর্ধ্বমুখী অনেক বেশি বেড়ে যাচ্ছে সেগুলোকে লকডাউনে দিয়ে দেওয়া। দেরি করলে পরে তো বাড়ার সম্ভাবনা আছে, সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তো আছে। আমাদের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব এটা লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে সারা দেশে এটা ছড়িয়ে না পড়ে। করোনা যে দেশে বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন, সেই দেশের ইকোনমি কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই না যে আমাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হোক।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাবার পরেও সীমান্তবর্তী 7 জেলায় লকডাউন না করার কারণ জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই জেলাগুলোতে আম, লিচু সহ মৌসুমি ফল উৎপাদন হয়েছে। এসব ফল ওইসব অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। উৎপাদনকারীরা যাতে সেগুলো বাজারজাত করতে পারেন, এই মানবিক চিন্তা থেকেই সেখানে লকডাউন করা হয়নি। তবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে স্থানীয় প্রশাসন লকডাউন কার্যকর করতে পারবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান,
জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপর মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন, ওনাদেরকে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি, ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও দিতেন অবশ্যই। যেভাবে ওনারা সাজেশন দিবে কমফোর্ট, আবার পাশাপাশি লকডাউন, তারপর ধরো নর্থ বেঙ্গলে এখন আমের একটা পরিস্থিতি,
ইতিমধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আমের রাজধানী বলে খ্যাত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আরো 7 দিন বাড়ানো হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এই ঘোষণা দেন। এর আগে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত 24 মে 11 দফা নির্দেশনা দিয়ে 1 সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। জেলার সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, চাঁপাই নবাবগঞ্জ জেলায় এ পর্যন্ত 1,727 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 600 জনের মতো শনাক্ত হয়েছে গত ঈদের পর থেকে। ঈদের আগে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার যেখানে ছিল 14%, সেখানে কয়েকদিনের মধ্যে তা বাড়তে বাড়তে 62% উঠে গেছে। এদিকে করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরো 37 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,619 জনে। এছাড়া গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরো 1,710 জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমরা তিনজন। আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম বলেছেন, মানুষ যদি জানত জ্ঞান অর্জনের মধ্যে কি আছে, তাহলে তারা হৃদয়ে রক্ত ঝরিয়ে বা সমুদ্রের গভীরে ডুব দিয়ে হলেও তা অর্জন করত।
জ্ঞানার্জনের গুরুত্ব সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই সাধ্য অনুযায়ী জ্ঞানার্জনের চেষ্টা করব, এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি পাঠিয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে তিনি লিখেছেন, সকল মানবতা ও রীতিনীতি উপেক্ষা করে ইসরায়েল নামক একটি সন্ত্রাসী রাষ্ট্র ফিলিস্তিনের মুসলিম ভাইদের নির্বিচারে হত্যা করছে, কিন্তু এ বর্বরতা বিশ্ব বিবেককে মোটেও নাড়া দিতে পারছে না। আমেরিকা, ইউরোপের মতো গণতন্ত্রের ধ্বজাধারী রাষ্ট্রগুলো শুধু নীরবই থাকছে না, বরং এসব হত্যাকাণ্ডকে সমর্থন করে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলো, একমাত্র ইরান ছাড়া আর কোনো মুসলিম রাষ্ট্র আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে সেভাবে দাঁড়ায়নি। একমাত্র ইরান প্রযুক্তি, অর্থ ও অস্ত্র দিয়ে তাদের সাহায্য করছে। চিঠির শেষাংশ এভাবেই শ্রোতা ভাই ফিলিস্তিনি ইস্যুতে রেডিও তেহরানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন।
শাহাদত ভাইকে ধন্যবাদ সময় উপযোগী বিষয়ে বাস্তব ধর্মী চিঠিটির জন্য। আসরের এবারে রেডিও তেহরানের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ পড়ে শোনাতে চাই।
ওই প্রতিযোগিতায় তো 12 জন শ্রোতা বিজয়ী হয়েছিলেন, এছাড়া মানসম্মত লেখা ছিল আরো অনেক বেশি। তো আজ আমরা কার লেখা পড়ব?
আজকের লেখাটি বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়ার জাগো রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি হারুনুর রশিদের। তিনি এ প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পেয়েছেন। হারুন ভাই লিখেছেন, সভ্যতার ক্রমবিকাশের ধারায় নতুন পালক নিয়ে বিশ্বকে আলোকিত করতে সমগ্র মুসলিম বিশ্বসহ মানব জাতির সঠিক পথ প্রদর্শকের কাণ্ডারি হয়ে 1982 সালের 17 এপ্রিল যাত্রা শুরু করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান। পারস্য উপসাগরের বুকে স্বচ্ছ জলরাশির উর্মি দোলায় সত্য ও বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ সহ সারা বিশ্বের মজলুম, শোষিত, নির্যাতিত মানুষের দর্পণ হিসেবে আবির্ভাব ঘটে এক শক্তিধর সততার বিমূর্ত প্রতীক গণমাধ্যমের। জন্ম হয় রেডিও তেহরানের। সময়ের পরিক্রমায় নানা প্রতিকূলতাকে জয় করে সময় উপযোগী হয়ে আজ তার 39তম প্রতিষ্ঠা বার্ষিকী। সুদীর্ঘ এই পথ চলায় সারা বিশ্বের কোটি কোটি শ্রোতাকে তথ্য দিয়ে, সুস্থ বিনোদন দিয়ে, গুরুত্বপূর্ণ সকল প্রকার সত্য সংবাদ দিয়ে মাতিয়ে রেখেছে। বিদীর্ণ নিরাশার বালুচরে ডুবে যাওয়া প্রাণে নব উদ্যমে নব আশার সঞ্চার করে নতুন করে হাল ধরতে শিখিয়েছে রেডিও তেহরান। অস্থিতিশীল কুপ্রথা, কুসংস্কৃতিময় অনাচারের বিরুদ্ধে বিশ্বকে উপহার দিয়েছে আলোকবর্তিকাময় সোনালি ভোর।
হারুনুর রশিদ ভাই চমৎকার উপমা দিয়ে ও তথ্য দিয়ে রেডিও তেহরানকে মূল্যায়ন করেছেন, তাঁকে অসংখ্য ধন্যবাদ।
আসরের পরে মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার ছাতোয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ রাসেল। রেডিও তেহরানে এটি তার প্রথম চিঠি।
প্রথম চিঠির জন্য রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি কি কিছু লিখেছেন?
না, অনুষ্ঠান সম্পর্কে নয়, তিনি এ চিঠিটি লিখেছেন ফিলিস্তিন প্রসঙ্গে। রাসেল ভাই লিখেছেন, আরও একবার সেই একইভাবে শেষ হল ধ্বংসলীলা। এই 21-এর দশকেও নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর অমানবিক আগ্রাসন চালাল ইসরায়েল, আর পেছন থেকে তাদের এই নির্লজ্জ আগ্রাসনের সহযোগিতা করল আমেরিকা এবং ইউরোপের কতিপয় দেশ। তারাই কৌশলে ইসরায়েলকে এমন একটি ভৌগোলিক স্থানে গড়ে উঠতে সাহায্য করেছে যাতে মধ্যপ্রাচ্যে এই সাম্রাজ্যবাদী দেশগুলো সহজেই তাদের স্বার্থ হাসিল করতে পারে।
ফিলিস্তিন সংকট সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরাই মোহাম্মদ রাসেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের এ পর্যায়ে আমরা একজন সিনিয়র শ্রোতার সঙ্গে সরাসরি কথা বলব। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি বন্ধনা লাকি শ্রোতা সংঘ মহেশপুর ঝিনেদা। পেশায় আমি একজন দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক। আমার উপজেলার পাশে ভারত সীমান্ত।
ভাই নজরুল ইসলাম, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেলেন?
সম্ভবত 80-এর দশকের শেষ দিক থেকে আমি অনুষ্ঠান শোনা শুরু করি। তখন আমি বিবিসি, দয়েসে ভেলে, আরভিএ, ভিওএ, রেডিও জাপান, সৌদি রেডিও অনুষ্ঠান শুনতাম, কিন্তু জানতাম না রেডিও তেহরানের অনুষ্ঠানের মানের কথা। কোপচাঁদপুর কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক জনাব হাবিবুর রহমানের কাছ থেকে আমি জেনেছিলাম আপনাদের বেতার তরঙ্গ সম্পর্কে। ওনার বাসায় গিয়ে আমি রেডিও তেহরানের কিছু উপহার সামগ্রী দেখেছিলাম এবং ঠিকানা পেয়েছিলাম। তারপর চিঠি লেখা শুরু করলাম। কিছুদিনের ভিতর রেডিও তেহরান থেকে আমার কাছে উত্তর আসলো অনুষ্ঠান সূচি সহ। তখন আমি অনেকটা আবেগ আপ্লুত হয়েছিলাম, কারণ ছাত্র ছিলাম।
আপনি ছাত্রজীবন থেকে রেডিও তেহরান শুনছেন, তো কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এতগুলো বছর ধরে এ বেতারের সঙ্গে যুক্ত আছেন?
রেডিও তেহরানের সংবাদ আমার কাছে নিরপেক্ষ মনে হয়। সত্য, ন্যায়, সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। যুগের সাথে তাল মিলিয়ে ও সমসাময়িক ঘটনাগুলো নিয়ে রেডিও তেহরান বিস্তারিত অনুষ্ঠান প্রচার করে। রেডিও তেহরান শ্রোতাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে। ধর্মীয় মূল্যবোধ, ইসলামী ভাবধারা, মজলুমের বিরুদ্ধে সংগ্রামী কণ্ঠস্বর আমাকে দারুণভাবে আলোড়িত করে।
রেডিও তেহরানকে নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে শ্রোতাদের সাথে তা শেয়ার করতে পারেন।
অনেক স্মৃতি তো মনে পড়ে, কিছু দুঃখের স্মৃতি আছে, কিছু সুখের স্মৃতি আছে। সুখের স্মৃতি হলো 1994 সালে রেডিও তেহরান থেকে একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল কেন মুসলমানদের ঐক্যের প্রয়োজন। অনেক বইপত্র ঘাটাঘাটি করে লিখেছিলাম, সাথে সাথে আমার মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রী, নাম তার ফাহিমা, ওকেও লিখতে বলেছিলাম। আশ্বাস দিয়েছিলাম কারেকশন করে দেবো। সময় মতো দুজনই পাঠিয়েছিলাম রচনা। সেই মহেন্দ্র কোণ এলো, রেজাল্ট বেরোলো, আমি দ্বিতীয়, ও হলো তৃতীয়। ওই দিনকার আনন্দ, আবেগ ও মধুময় স্মৃতির কথা আজও ভোলার নয়। সুখের কথা হলো ফাহিমা এখন কুষ্টি আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক, আর আমি যথারীতি আগের চাইব। 1994 সালের পর থেকে তার সাথে আমার আর দেখা হয় নাই, কথা হয় নাই। 2021 সালে হঠাৎ করে কথা হলো। ওর পুরস্কারটা এখনও সযত্নে ও রেখে দিয়েছে। আমার রচনার মূল কপিও আমি পাঠিয়ে দিয়েছিলাম রেডিও তেহরানে, পরে ওরা আমাকে ফটোকপি করে পাঠিয়ে দিয়েছে। এই জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।
রেডিও তেহরান সম্পর্কে কোনো পরামর্শ থাকলে দিতে পারেন আপনি?
শ্রবণমান আরও উন্নত করার দরকার। FM-এ অনুষ্ঠান প্রচার করা যায় কি না, শ্রোতাদেরকে নিয়ে প্রত্যেক বিভাগে শ্রোতা সম্মেলন করা যায় কি না, পুরস্কারের মান আরও আকর্ষণীয় করা প্রয়োজন। সকালে একটা আধা ঘন্টার অনুষ্ঠান প্রচার করা যায় কি না, মাঝে মাঝে ইরানের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে লাইভ অনুষ্ঠান প্রচার করা যায় কি না।
আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো সবশেষে শ্রোতা বন্ধুদেরকে কিছু বলতে চাইলে আপনি তাও বলতে পারেন।
শ্রোতাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। আমি তাদেরকে বলবো, রেডিও তেহরান শুনুন, বিশ্বকে জানুন, ইসলাম তথা বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করুন, বেশি বেশি মত দিয়ে চিঠি লিখুন, এবং শ্রোতা সংঘ গঠন করে এলাকার উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হয়ে রেডিও তেহরানকে জানান। ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, আমাদের প্রত্যাশাও তাই। তো প্রথমবারের মতো রেডিও তেহরানের সাক্ষাৎকার পর্বে অংশ নেয়ার জন্য নজরুল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। সাক্ষাৎকারের পর আবারও ইমেলের দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের ইমেলটি। 20 মে প্রচারিত পুরো অনুষ্ঠান সম্পর্কে তিনি মতামত জানিয়েছেন। শিশু কিশোরদের জন্য প্রচারিত রংধনু আসরের প্রশংসা করে হাফিজুর রহমান লিখেছেন, বাংলাদেশের শিশু শিল্পী জুবাইদা বিনতে মুনিমের অসাধারণ গান সহ সাক্ষাৎকার এবং ছাগল ও নেকড়ে বাঘ নিয়ে রূপকথার গল্প সম্বলিত রংধনু আসর শুনলাম। সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
হাফিজুর রহমান ভাইকে, ধন্যবাদ মতামত সমৃদ্ধ চিঠিটির জন্য। আসরের পরের চিঠিটি এসেছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার মল্লিকাদহ গ্রাম থেকে, আর পাঠিয়েছেন হরিদাস রায়। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, চিঠিপত্রের আসর প্রিয়জন ও রংধনু আসর তার খুব ভালো লাগে। তবে এই মেইলে গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে সন্ত্রাসীর পরিণতি শিরোনামের গল্পটির প্রশংসা করেছেন তিনি।
শ্রোতা বন্ধু হরিদাস রায়কে ধন্যবাদ নিয়মিত চিঠি লিখে মতামত জানানোর জন্য। কুয়েত সিটি থেকে আসরের পরের মেইলটি পাঠিয়েছেন শাহজালাল হাজারি। ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি এই চিঠিটি লিখেছেন। শাহজালাল হাজারি লিখেছেন, যুদ্ধবিরতির মাধ্যমে পরাজয়ের চূড়ান্ত পর্যায় থেকে নিজেদেরকে কোনো রকমে রক্ষা করেছে ইসরায়েল। অন্যদিকে আমরা যারা ইসলামের আইডল মনে করি, মুসলিম নামধারী সেই আরব মুনাফিকদের মুখোশ বিশ্ববাসীর কাছে স্পষ্টভাবে উন্মোচিত হয়েছে। তাদের কাছ থেকে সংকট সমাধানের দৃশ্যমান কোনো কিছুই লক্ষ্য করিনি। নির্যাতিত গাজাবাসীকে সাহায্য কিংবা সহযোগিতার আশ্বাসও দিতেও দেখা যায়নি। এই সকল আরব মুনাফিক ও অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েল ও তার দোসরদের প্রতি রইল ঘৃণা। অপরদিকে আত্মদানকারী সকল শহীদ ভাই বোনদের আত্মার শান্তি কামনা করছি। ফিলিস্তিনের বিজয় আসন্ন ইনশাআল্লাহ।
শাহজালাল হাজারি ভাইকে ধন্যবাদ সমকালীন বিভিন্ন বিষয়ে মাঝে মধ্যে চিঠি লিখে মতামত তুলে ধরার জন্য। আসরের শেষ চিঠিটি এসেছে সৌদি আরবের তাবুক সিটি থেকে, আর পাঠিয়েছেন জাফরুল ইসলাম জাফর। তিনি জানিয়েছেন, মহামারী করোনার মাঝে আমাদের উত্তরবঙ্গ আন্তর্জাতিক শ্রোতা সংঘ এবং গ্রামের যুবকদের প্রচেষ্টায় এবং প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায় 11 বারের মতো এবারও গরিব দুস্থ মানুষের মধ্যে চাল, ডাল, সেমাই, তেল, কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ। ক্লাবের সভাপতি যুবরাজ চৌধুরী জানিয়েছেন, 8 মে কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের বিভিন্ন গ্রামের 200 পরিবার এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও হাফেজিয়া মাদ্রাসায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ 25,000 টাকা বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাফরুল ইসলাম জাফর ভাই ও জাকারিয়া চৌধুরী যুবরাজ ভাইয়ের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকুক, এটাই কামনা করছি।
এবারে কয়েকজন ডিএক্সআর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি, যারা আমাদের অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে SM নাজিম উদ্দিন, কোচবিহারের আমলাগুড়ি থেকে তপন বসাক,
দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সেনাল, বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে শাহাদাত হোসেন, কুষ্টিয়া থেকে মোখলেসুর রহমান এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
তো যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আজও রয়েছে একটি গান। কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত গানটি গেয়েছেন শিল্পী ইশরাক হোসাইন।
তো আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
নূরানি তনু কে আশে হয় সারা দুনিয়ার হে রে মের পর্দা, সারা দুনিয়ার হে রে মের পর্দা, খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নূরানি তনু কে আশে হয় সারা দুনিয়ার হে রে মের পর্দা, সারা দুনিয়ার হে রে মের পর্দা, খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভল রাঙা ফায়ের তলে পর্বত জঙ্গম তালো মালো টলে, তার ভাবে বিভল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম তালো মালো টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। ইয়াদি ফালজান রোজ ফ্রম দা হেভেন, ইয়াদি ফালজান রোজ ফ্রম দা হেভেন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এতক্ষণ শুনছিলেন শ্রোতাদের চিঠিপত্রের আসর ত্রিয়জন। এবার রয়েছে বাংলাদেশ ও ভারতের পত্রিকায় প্রকাশিত খবর বিশ্লেষণের অনুষ্ঠান কথাবার্তা।
আপনাকে ধন্যবাদ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী দেখা দেওয়ার পর বাংলাদেশেও তার একটা ঢেউ লেগেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, সেটি প্রায় দেড় বছর আগের কথা। এই দীর্ঘ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে নানামুখী সমস্যা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যেমন একটা বিরাট বড় রকমের গ্যাপ তৈরি হলো, অনেকের জীবনে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং উঠতি বয়সের ছেলে মেয়েরা নানা রকমের অপরাধ প্রবণতায় জড়িয়ে যাচ্ছে। মাদকের নেশা, বিভিন্ন রকমের অন্যায় অপরাধ, এমনকি মোবাইল গেমসের আসক্তিতে পড়ে যাচ্ছে। এবং কোনো কোনো খবরে বা কোনো কোনো আলোচনায় বলা হচ্ছে এই মোবাইল গেমসের আসক্তি মাদকের আসক্তির চেয়েও ভয়াবহ একটা অবস্থা। অর্থাৎ সামগ্রিকভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে নানা রকমের অসুবিধা তৈরি হচ্ছে। পাশাপাশি সরকারের সিদ্ধান্তের কারণে দলমত নির্বিশেষে সরকারের বিরুদ্ধে একটি নেতিবাচক ধারণা জোরদার হচ্ছে। এ নিয়ে নানা রকমের ছড়া কবিতাও তৈরি হচ্ছে যে করোনা ভাইরাস বুঝি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করছে। তাদের সবার বক্তব্য হাট বাজার খোলা, লঞ্চ ট্রেন বাস বিমান সমস্ত সবকিছু খোলা, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এর যুক্তি কি? আমার মনে হয় যে সামগ্রিকভাবে বিষয়টি বিবেচনা করে সরকার নতুন করে সিদ্ধান্তে আসতে পারে এবং আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত। জি, কাতার থেকে বিভিন্ন দুরারোগ্য এবং জটিল রোগের ওষুধপত্র পাঠানো হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানে। এ সম্পর্কে সর্বপ্রথমে যে কথা বলতে হবে সেটি হচ্ছে এই যে এই পদক্ষেপ একটি বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের নিদর্শন। 2017 সালে যখন কাতারের বিরুদ্ধে সৌদি আরব এবং আরও কয়েকটি আরব দেশ সম্মিলিতভাবে সর্বাত্মক অবরোধ আরোপ করে, তখন কাতারের পাশে সর্বপ্রথমে যে দেশ ছুটে দাঁড়িয়েছিল সে দেশটি হচ্ছে ইরান। ইরান তার খাদ্য সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা নিয়ে কাতারের পাশে দাঁড়িয়েছিল, এর পরপরই তুরস্ক দাঁড়ায়। এই যে ইরান এবং তুরস্কের অবস্থান সহযোগিতামূলক মনোভাব নিয়ে পাশে দাঁড়ানো, এর কারণে কাতার কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরবের সর্বাত্মক অবরোধের মারাত্মক প্রভাব টের পায়নি। আমি মনে করি কাতার যে ইরানে ওষুধ পাঠালো এটি তারই কৃতজ্ঞতা প্রকাশের একটা মাধ্যম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যে অবৈধ এবং একতরফা নিষেধাজ্ঞাকে আরোপ করে রেখেছে তার কারণে ইরান টিকে আছে, সবকিছুই চলছে, কিন্তু স্বাভাবিক সুন্দরভাবে চলছে না, একথা আমরা বলতে বাধ্য হচ্ছি। খুব দুঃখজনক হচ্ছে যে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো মানবাধিকারের একেবারে সোল এজেন্ট সেজে বসে আছে, অথচ তাদের নিষেধাজ্ঞার কারণে ইরান জীবন বাঁচানোর মতো ওষুধ কিনতে পারে না। তাহলে তাদের এই মানবতা মানবাধিকারের কথা বলার কি প্রয়োজন? তাদের মুখোশ মূলত এই নিষেধাজ্ঞার মাধ্যমে কিন্তু উন্মোচিত হয়ে যাচ্ছে। সে জায়গায় কাতার যে ভূমিকা নিল, কাতার যে উপকারের মনোভাব নিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে, ইরানও নিশ্চয়ই তাতে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এবং ইরান ও কাতারের মধ্যে যে বন্ধুত্ব ক্রমেই জোরদার হচ্ছে, দৃঢ় হচ্ছে, তারই একটি বহিঃপ্রকাশ এটি। জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারিগরি সমস্যার কারণে আমাদের নির্ধারিত অনুষ্ঠান কথাবার্তার একাংশ সম্প্রচারিত হল আমাদের সহকর্মী সিরাজুল ইসলামের সাক্ষাৎকারের অংশবিশেষ আমরা শোনাতে পেরেছি, পুরো কথাবার্তা প্রচার করা সম্ভব হয়নি। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ সহ নতুন কয়েকটি খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ইরান বলেছে আদিবাসী শিশুদের গণহত্যার ইতিহাস নিয়ে অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলা কানাডার মুখে শোভা পায় না। ফিলিস্তিনের হামাস গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের একজন নেতা। বাংলাদেশের স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজ্যের সঙ্গে অত্যন্ত নির্দয় আচরণ করে চলেছেন। নতুন খবরগুলো এবার জানিয়ে দিচ্ছি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেছেন আগামী সপ্তাহ থেকেই করোনার ইরানি টিকা গণহারে প্রয়োগ করা হবে। তিনি আজ এ তথ্য জানান। নামাকি বলেন এই টিকা নেয়ার বিষয়টি সবার ইচ্ছার উপর নির্ভর করছে। প্রথমে আমি নিজে এবং আমার মন্ত্রণালয়ের সহকর্মীরা এই টিকা নেবে। ইরান তিনটি টিকা তৈরি করেছে, এর মধ্যে কোভ ইরান বারাকাত টিকার কয়েক ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ভালো ফল পাওয়া গেছে। এছাড়া কিউবার সঙ্গে যৌথভাবে ইরান টিকা তৈরি করছে। কিউবা ও ইরানের যৌথ টিকাটি অত্যন্ত কার্যকরী টিকা হিসেবে গণ্য হচ্ছে। ইরানে এখনও গণহারে টিকা দেওয়ার কাজ শুরু হয়নি, এ পর্যন্ত ডাক্তার নার্স ও বৃদ্ধদের টিকা দেওয়া হয়েছে। এদিকে ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে ২১৭ জন আর শনাক্ত হয়েছে ১১,০৪২ জন। এ নিয়ে ইরানে ৮০,১৫৬ জন করোনা রোগীর মৃত্যু হল। নানারকম জটিল রোগের চিকিৎসার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দুই দফায় ওষুধ পাঠিয়েছে প্রতিবেশী দেশ কাতার। ইরান যখন মার্কিন নিষেধাজ্ঞার কারণে এ সমস্ত ওষুধ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে, তখন কাতার বন্ধু হয়ে পাশে দাঁড়াল। ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আর্দাকানিয়ান রোববার জানিয়েছেন, শনিবার রাতে ও রোববার সকালে দুই দফায় এসব ওষুধ কাতার থেকে ইরানে পৌঁছেছে। তিনি বর্তমানে কাতার সফরে রয়েছেন। দেশটির সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য এ সফর করছেন তিনি। আর্দাকানিয়ান বলেন, ইরান ও কাতারের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার অংশ হিসেবে এসব ওষুধ তেহরানে পৌঁছেছে। তিনি বলেন, কাতার বিভিন্ন সময় ইরানকে এ ধরনের দুর্লভ ওষুধপত্র দিয়ে যে সহযোগিতা করে আসছে তারই ধারাবাহিকতা এটি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তাকে ষষ্ঠ দফায় টেনে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ রোববার এক টুইটার বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা বিষয়ক ভিয়েনা সংলাপের পঞ্চম দফা আলোচনা চলছে। এখন পর্যন্ত ষষ্ঠ দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে চলতি দফা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিয়ে আরও লিখেছেন, আলোচনা প্রক্রিয়া এমনভাবে চলছে যাতে চলতি পঞ্চম দফা আলোচনাতেই চূড়ান্ত সিদ্ধান্ত বের হয়ে আসে। এর আগে গত বুধবার ইরানের পাশাপাশি ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পাঁচ জাতিগোষ্ঠী জানিয়েছিল, আলোচনায় অগ্রগতি হলেও কিছু ক্ষেত্রে এখনও মতপার্থক্য রয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, এবার আমাদের সাথে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সরাসরি চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের চিঠি লেখার ঠিকানা হচ্ছে বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000। ভারতে লিখতে পারেন, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া এই ঠিকানায়। ইমেল করুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।